أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
قرآن کریم میں متین شبد تینٹی سورار تینٹی بھن بھن آیتے ببہار ہوئے چھے ایک جگہ سورا آرافے ببہرت ہوئے چھے ارپر سورا زاریات ایبوں سورا قلم ایر ببہار ہوئے چھے شربتر خدا تعالی متین شبد کے نیج بوششت মাগুণবাচক নাম হিসাবে ব্যবহার করেছেন। আর মুনকের মুশরিক এবং অস্বীকারীদের অশুভ পরিণামের কথা অবহিত করেছেন বা তাদেরকে সতর্ক করেছেন বা কোন সংবাদ দিয়েছেন। যে প্রসঙ্গে আল্লাহ তাআলা এটি বর্ণনা করেছেন তার সেই সম্পর্কে কিছু বলার পূর্বে মতিন শব্দের আভিধানিক অর্থ আমি তুলে ধরব। প্রধানত এর একটি কমন বা সাধারণ ব্যবহার আছে, জেনারেল ব্যবহার আছে। আর আল্লাহ তাআলার জন্য মতিন শব্দ ব্যবহার হয়। এর অর্থ একই উভয় ক্ষেত্রে, কিন্তু আল্লাহর জন্য যখন ব্যবহার হয় তখন ব্যাপক অর্থে এটি ব্যবহার হয়। মাতানা শব্দের অর্থ হল যার পিঠ মজবুত, যার কোমর মজবুত, তার জন্য মাতান শব্দ ব্যবহার হয়। কোন কোন অভিধানে আভিধানিকরা এভাবে লিখেছেন যে কোমরের সেই পেশি যা মেরুদণ্ডের পাশে ডানে এবং বামে উপর থেকে নিচে লম্বালম্বি যা রয়েছে তার জন্য ব্যবহার। এর আরেকটি অর্থ হল সলিড এবং মজবুত, শক্ত মজবুত। লেসানুল আরব এর যে সমস্ত অর্থ করেছে সেগুলোর একটি হল রাজলুন মাতানুন, সেই ব্যক্তির জন্য ব্যবহার হয় যে শক্তিশালী এবং যার কোমর খুবই শক্ত এবং মজবুত এবং দৃঢ়। আল্লাহ তাআলার গুণবাচক নাম হিসেবে লেসানুল আরবের অর্থ যা লেখা হয়েছে, জুলকুয়াতুল মতিনের অর্থ করতে গিয়ে বলা হয়েছে সেই সত্তা যিনি ক্ষমতার অধিকারী, ক্ষমতাধর এবং মজবুত। আর মতিন খোদার গুণবাচক নাম হিসাবে শক্তিশালী অর্থে ব্যবহার হয়। ইবনুল আসির বলেন যে এর অর্থ হল সেই সত্তা যিনি এত মজবুত, এত শক্তিশালী যে যাকে নিজের যিনি নিজের কাজে কখনো ক্লান্ত হন না, শ্রান্ত হন না বা অবসন্ন হন না। অবসাদ যাকে স্পর্শ করে না, আলমাতানা শব্দের অর্থ হল শক্তি। কোন সত্তা তখনই শক্তিমান হয় যখন তার তার ভিতর পরম পর্যায়ের কুদরত এবং শক্তি থাকে। এদিক থেকে আল্লাহ তাআলার সত্তা অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতার অধিকারী, ক্ষমতাধর। কবি লেসানে কবি শক্তিশালী বা সলিড দৃঢ় অর্থে মতন শব্দ ব্যবহার হয়েছে। তো খোদা তাআলার সত্তাই নিজে শক্তি এবং শক্তিমত্তার দিক থেকে পরম শক্তিশালী হওয়ার দিক থেকে সুদৃঢ়, নিখুঁত পরিকল্পনার দিক থেকে তার প্রিয়দের এবং নবীদের যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে এমন পরিকল্পনা করেন, বিরোধীদের চিন্তাধারা চিন্তা ভাবনার সে পর্যন্ত পৌঁছতে পারে না এর পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য। এর চিকিৎসা শুধু একটি, তা হলো খোদার শাস্তি যখন আসার হয় তার পূর্বে যতটা সম্ভব ইস্তেগফার করা যায় করা উচিত এবং তৌবা করা উচিত, এটি এর একমাত্র সুরাহা বা চিকিৎসা বা পাপের তৌবা, পাপ থেকে তৌবা করা। এছাড়া অন্য কোন এর অন্য কোনো কিছু মোকাবেলা করতে পারে না। এছাড়া নবীরাও নির্দিষ্টভাবে জানেন না যে খোদা তালা বিরোধীদের কিভাবে ধৃত করবেন বা শাস্তি দেবেন, কখন দেবেন। হ্যাঁ, অনেক সময় আল্লাহ তাআলা স্বয়ং এর প্রকৃতি বা বৈশিষ্ট্য কেমন হবে তা অবহিত করেন। যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে কাফেরদের কিছু নেতৃবৃন্দের পরিণতির কথা পূর্বেই অবহিত করেছেন, বলেছেন যে এই এই জায়গায় তাদের লাশ পড়বে। আমি যে আয়াতগুলোর কথা বলেছি সেই আয়াতগুলোর এখন কিছুটা ব্যাখ্যা করব যে কিভাবে খোদা তাআলা বিরোধীদের যে পরিণাম অদৃষ্ট নিজ হাতে রেখেছেন এবং কিভাবে কি তাদেরকে নসিহত করেছেন তা শুনুন। সূরা আরাফের 183 এবং 84 নম্বর আয়াতে বলেন যে ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়াআমলি লাহুম ইন্না কাইদি মাতিন। যারা আমাদের নিদর্শনাবলীকে আয়াতসমূহকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে আমরা তাদেরকে ক্রমান্বয়ে এমন পথ এমন দিক থেকে ধৃত করব যা তারা জানেও না এবং আমি তাদেরকে ঢিল দেই, অবকাশ দেই। নিশ্চয় আমার পরিকল্পনা এবং কৌশল অত্যন্ত দৃঢ়। আবার সূরা কলমে বলেন যে ফাজার নেই ওমাই ইউকাযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়াআমলি লাহুম ইন্না কাইদি মাতিন। সুতরাং তুমি আমাকে এবং যারা সেই কালামকে মিথ্যা আখ্যা দেয় তাদেরকে ছেড়ে দাও, আমরা ধীরে ধীরে তাদেরকে এমনভাবে ধৃত করব যে তারা বুঝবে না। আমি তাদেরকে ঢেল দে আর আমার পরিকল্পনা অত্যন্ত দৃঢ়। আমার পরিকল্পনা অত্যন্ত শক্তিশালী। আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে যারা অস্বীকার করেছে সেই সমস্ত অমান্যকারী যারা মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদের জীবনকে দুর্বিষহ করে রেখেছে তারা জানত না যে এই জুলম এবং এই অত্যাচার শাস্তি তারা কিভাবে পাবে বা কি শাস্তি তারা দেখবে। এর প্রথম দৃষ্টান্ত দেখিয়েছেন আল্লাহ তাআলা বদরের যুদ্ধে, বদরের ময়দানে। এই সূরা দুটো মক্কাতেই অবতীর্ণ হয়েছে। সূরা কলম সম্পর্কে বলা হয় যে প্রথম 4-5টি সূরার একটি এটি, বরং অনেকের মতে সূরা আলাকের পরবর্তী সূরা এটি সূরা কলম। অনুরূপভাবে সূরা দারিয়াতেও এই শব্দ নাজেল হয়েছে, আল্লাহ তাআলা সর্বশক্তিমান হওয়ার কথা বলেছেন। এই সূরাও মক্কাতেই অবতীর্ণ হয়েছে। মুসলমানদের যে শোচনীয় অবস্থা, যে নির্যাতিত অবস্থা, তা ইসলামের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। কিন্তু এহেন সময়ে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয়তা দিচ্ছেন, আশ্বস্ত করছেন যে আমি মতিন, আমার পকড়াও, আমার শাস্তি অত্যন্ত দৃঢ় এবং এটি এমন আমি যে এই আমার পাকড়াও শাস্তিকে এড়ানো ইসলামের শত্রুদের জন্য সম্ভব নয়। তারপর বদরের যুদ্ধে কিভাবে খোদা তাআলা তাদেরকে ঘিরে পরিবেষ্টন করেছেন, তাদের অহংকারকে কিভাবে আল্লাহ তাআলা পিষ্ট করেছেন, ইতিহাসের কোন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তাদের অহংকার অহংকারকে খোদা তালা কিভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। খোদা তালা এই উভয় সুরার উল্লিখিত আয়াতগুলোতে এই কথা বলেছেন যে যারা আমাদের আয়াতকে নিদর্শনাবলীকে মিথ্যা হিসেবে মিথ্যা আখ্যা দেয় বা প্রত্যাখ্যান করে তাদেরকে এমনভাবে আমরা ধৃত করব যে তারা ভাবতেও পারবে না, তারা বুঝেই উঠবে না যে কি হয়েছে বা আমাদের সাথে কি হচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, যারা তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিচ্ছে তাদের এই অপকর্মের প্রতি ভ্রুক্ষেপ করো না, পরোয়া করো না। হে রসুল, এই প্রত্যাখ্যানের কারণে এরা যে প্রত্যাখ্যান করছে আর ফলশ্রুতিতে তোমার উপর এবং তোমার মান্যকারীদের উপর যে অত্যাচার হচ্ছে সেটি আমার উপর ছেড়ে দাও, এটি ভেবো না যে তারা এক্ষেত্রে সফল হবে তাদের বা তারা এভাবে মোমেনদের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করবে বা মোমেনদেরকে দূরে ভাগিয়ে দেবে, না এমন নয়, তারা কখনো এক্ষেত্রে সফল হবে না। আমি যে সকল শক্তির মালিক এবং আধার, আমি যে সুদৃঢ় পরিকল্পনাকারী বস্তুনিষ্ঠ পরিকল্পনা করি, তাদের পরিণাম আমি এমন করব, এমন পরিণাম হবে তাদের যে তারা দৃষ্টান্তমূলক নিদর্শন হয়ে যাবে। আমি তাদেরকে যে অবকাশ দিচ্ছি তার কারণ হল হয়তো তাদের কেউ আত্মসংশোধনের দিকে মনোযোগী হবে এবং শয়তানি অপকর্ম থেকে বিরত হবে, অর্থ মোটেই এটি নয় যে তাদেরকে অবকাশ দিয়ে আল্লাহ তারা দুর্বলতা দেখাচ্ছেন, এমন নয়, সবকিছু খোদার নিয়ন্ত্রণে রয়েছে, প্রতিটি মানুষের প্রতিটি সৃষ্টির প্রাণ তার হাতে, প্রতিটি সৃষ্ট বস্তু তার নিয়ন্ত্রণে রয়েছে, তিনি যখন চান তাদেরকে ধৃত করতে পারেন। তাই আল্লাহ তাআলার খাতায় তাড়াহুড়া নেই কোনো, তিনি যখন চাইবেন এই অত্যাচারীদেরকে জালেমদের অত্যাচারের ফলে তাদেরকে পিষ্ট করতে পারেন, যদি এরা বিরত না হয় তাহলে খোদা তাআলার তাকদীরের যে ঘানি বা জাতাকল এমনভাবে ঘুরবে যে তা তাদেরকে পিষ্ট করবে। এই নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন দিয়েছেন যখন মক্কায় তার উপর অত্যাচার হচ্ছিল। খোদার প্রজ্ঞা যখনই আবশ্যক মনে করবে, তার অকুল প্রজ্ঞা যখন আবশ্যক মনে করবে এই সমস্ত অপকর্মশীলদেরকে তাদের অশুভ পরিণামে পৌঁছাবে। শত্রুর পরিণাম সম্পর্কে যখন খোদা সিদ্ধান্ত করেন, মতিন শব্দ থেকে যেভাবে স্পষ্ট হয়েছে যে আল্লাহ তাআলা তার প্রিয়দের শত্রুদেরকে তিনি সুদৃঢ়ভাবে পাকড়াও করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তুলনায় বেশি প্রিয় কে হতে পারে খোদার দৃষ্টিতে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তুলনায় বেশি প্রিয় খোদার দৃষ্টিতে কেউ নেই। বদরের যুদ্ধে তিনি তার এই প্রিয় রসুলের সাহায্য করা এবং শত্রুদেরকে পরিবেষ্টনের বা পাকড়াওয়ের মহান দৃষ্টান্ত দেখিয়েছেন। উতবা সাহেবা আবু জেহেলের মতো নেতারা মুসলমানদের উপর অত্যাচারের সময় নিজেদেরকে সর্বশক্তির আধার মনে করত, সম্মানের দিক থেকে এবং দৈহিক শক্তির দিক থেকেও তারা ভাবত যে আমাদের নিয়ন্ত্রণ অত্যন্ত কঠোর, কিন্তু তারা সবাই মাটিতে মিশে গেছে, শিক্ষণীয় উদাহরণ হয়ে আছে। আবু জেহেলের যে অহংকার, শক্তির যে অহমিকায় সে সবার তুলনায় এগিয়েছিল যেন সে কালের ফেরাউন ছিল। আল্লাহ তালা কিভাবে তার কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন, কি ঘৃণ্য অশুভ পরিণাম না সে দেখেছে, তাকে হত্যা করেছে দুজন অপ্রাপ্ত বয়স্ক আনসারি বালক। আর জীবনের শেষ মুহূর্তে সে আক্ষেপের সাথে বলেছে যে হায়, যদি আমি কোন কৃষকের হাতে নিহত না হতাম। মদিনার মানুষ কৃষিজীবী ছিলেন, মক্কার কাফেরেরা ছিল, মক্কার কাফেররা তাদের এই পেশার কারণে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাদের কৃষক বলত। কিন্তু খোদা তাআলাও কিভাবে প্রতিশোধ নিয়েছেন দেখুন, সে শুধু কৃষকদের হাতেই নয়, বরং অপ্রাপ্ত বয়স্ক নাবালক কৃষকদের হাতে সে ধ্বংস হয়েছে। আরো অনেক এমন নেতারা ছিল যাদেরকে কারাগারের লাঞ্ছনাকর জীবনযাপন করতে হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 24 জন কুরাইশি নেতাকে একাত্রে মাটিতে পুঁতে ফেলার বা কবরস্থ করার যখন নির্দেশ দেন, তাদেরকে যখন কবরস্থ করা হচ্ছিল, তিনি তখন সেই গর্তের কাছে তিনি আসেন যে গর্তে 24টি লাশ পুঁতে ফেলা বা দাফন করা হয়েছে। তিনি এই সকল লাশকে সম্বোধন করে বলেন, হাল ওয়াজাদতুম মা ওয়াআদাকুমুল্লাহ হাক্কা, ইন্নি ওয়াজাদতু মা ওয়াআদানি আল্লাহ হাক্কা। অনুবাদ হল, তোমরা কি সেই প্রতিশ্রুতি পূর্ণ হতে দেখেছ যা খোদা তাআলা আমার মাধ্যমে তোমাদের সাথে করেছিলেন? নিশ্চয় আমি সেই প্রতিশ্রুতি পূর্ণ হতে দেখেছি যা খোদা তাআলা আমাকে আমার সাথে করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে, এরা তো এখন লাশ মৃত, আপনি এদেরকে কি বলছেন হে আল্লাহ রসুল? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন যে, তুমি জানো না এরা মৃত, কিন্তু এখন যেখানে এরা পৌঁছে গেছে সেখানে তারা আমার এই কথা শুনছে। সুতরাং খোদা তাআলা যেখানে নিজ প্রিয় নবীকে বলেন যে, এদের বিষয়ে আমার হাতে ছেড়ে দেওয়ার দেখো আমি এদের সাথে কি করি, তো দেখুন তখন সামান্য যুদ্ধ সরঞ্জাম নিয়ে এক অভিজ্ঞ সমস্ত আধুনিক সমরসজ্জায় সজ্জিত এক সৈন্যবাহিনীর কোমর তারা এমনভাবে ভেঙে দিয়েছেন যে জাগতিক কোনো কৌশল বা পরিকল্পনার বলে এমন ভয়াবহ পরাজয় কাউকে দেয়া সম্ভব নয়। পৃথিবী এমন দৃষ্টান্ত দেখেও নি। আর কথা এখানেই শেষ নয়, বরং মক্কা বিজয় পর্যন্ত এবং তদত্তর সকল যুগে খোদা তাআলা এই দৃশ্য দৃষ্টান্ত দেখিয়েছেন। ইরানি বাদশাহ যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হস্তক্ষেপের পরিকল্পনা করে, খোদা তাআলা তাকে তার নিজের ছেলের মাধ্যমে ধ্বংস করেন। অশিতাব্দীর এখানেই নিজ কৃষ্ণা দেখানো বন্ধ করেনি, বরং তার ইন্তেকালের পর বেশি দিন কাটেনি। সেই এই ইরানি রাজত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতলগত হয়, হস্তগত হয়। ইরানের বাদশাহ মাটির বস্তা বা থলি আহসান বিন আমরের কাঁধে রাখিয়েছিল অসম্মান বা লাঞ্ছিত করার উদ্দেশ্যে, কিন্তু খোদা তাআলা মাটির সেই বস্তাকে ইরানের বিজয়ের প্রতীক বানিয়েছেন। এই হল খোদা তাআলার কবি শক্তিশালী বা দৃঢ় হওয়ার নিদর্শন বা প্রমাণ। আর এইভাবেই তিনি পাকড়াও বা ধৃত করেন, যখন সময় আসে দুর্বলদের তিনি শক্তিশালীদের উপর ছেয়ে যাওয়ার শক্তি যুগিয়ে থাকেন। এখন পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের দিকে ফিরে আসি, তো আমরা দেখি যে খোদা তাআলা শত্রুদের বোঝার জন্য সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন যে হয়তো কেউ বুঝবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন তখনও এমন সময় এবং মুহূর্ত আসে তখন যদি তারা ফেরাউনি আচরণ প্রকাশ না করত আর চিন্তা ভাবনা করত তাহলে বদরের যুদ্ধের আর সুযোগই আসত না। হিজরতের সময় তিনটি বিশেষ মুহূর্ত আসে, যদি এদের কাণ্ড জ্ঞান থাকত এবং এদের এরা যদি নেক স্বভাবের মানুষ হতো তাহলে চিন্তা করতে বাধ্য হতো যে কোন মহান শক্তি মহানবী সাল্লাল্লাহু ইসলামের সাথে রয়েছে। যদি এই শক্তি মহানবী সাল্লাল্লাহু ইসলামকে রক্ষা করতে পারে তাহলে সেই শক্তি আমাদেরকেও পরিবেষ্টন করতে পারে বা ধৃত করতে পারে। প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পাহারা সত্ত্বেও এদের চোখে ছাই দিয়ে বেরিয়ে যান, খোদা তাদের চোখে পর্দা লেপন করেন। তখন তাদের ভাবা তখনও তাদের তারা ভাবতে পারত বা ভাবা উচিত ছিল। এরপর গুহায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন তিনি বসেন, খোঁজি সেই পর্যন্ত তাদেরকে নিয়ে যায় বা পায়ের ছাপও তারা দেখে, কিন্তু মাকড়সার জালের কারণে তারা তার আগে আর ভাবার কথা যাওয়ার কথা চিন্তা করেনি। খোঁজি বলেছে যে হয়তো গুহাতেই আছে, না হয় আকাশে চলে গেছে। তখনও চিন্তা করার তারা অবকাশ পায়নি, কেননা এই নোংরা প্রকৃতির মানুষ তাদের অশুভ পরিণাম দেখা দিয়েছিল, কেউ তাই তাদের কেউ এটি নিয়ে চিন্তা করেনি। এরপর সফরকালে তাকে ধৃত করার সকল চেষ্টা হয়েছে আর অবশেষে যেভাবে আমরা জানি খোদা তাআলা নিরাপদে তাকে মদিনা পৌঁছিয়েছেন। এরপর শত্রুর সাথে বিভিন্ন সময় খোদা তাআলা যে ব্যবহার করেছেন তার কথা তো আমি পূর্বেই বলেছি। বদর থেকে মক্কা বিজয় পর্যন্ত দেখুন খোদা কিভাবে তাকে নিরাপদ রেখেছেন আর শত্রুকে শাস্তি দিয়েছেন। তদুত্তর যুদ্ধেও তাই হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেন, ولا يحسبن الذين كفروا انما نملي لهم خير لانفسهم انما نملي لهم ليزدادوا اثما ولهم عذاب مهين। যারা কুফরি করেছে তারা যেন এই কথা মনে না করে যে আমাদের অবকাশ দেয়া তাদের জন্য মঙ্গলজনক, আমরা তাদেরকে অবকাশ দিচ্ছি এই জন্য যেন পাপে তারা সীমা ছাড়িয়ে যায় এবং এদের জন্য যে লাঞ্ছনাকর শাস্তি নির্ধারিত আছে। সুতরাং খোদা যেখানে এই জন্য অবকাশ দেন যে যারা নেক প্রকৃতির তারা যেন বুঝতে পারে, যেন ফিরে আসে, সত্যকে গ্রহণ করে খোদার শাস্তি থেকে যেন রক্ষা পায়। একইভাবে যারা জুলুম এবং অত্যাচারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে এই অবকাশ এই ছাড় তার কারণে তারা জুলম এবং অত্যাচারে সীমা ছাড়িয়ে যায় এবং তারা অধিক পাপে নিমজ্জিত হয়। আল্লাহর প্রেরিতদেরকে অস্বীকার করে তারা পাপের মাত্রা বৃদ্ধি করে চলে। আর এরপর তারা সর্বশক্তিমান সত্তার পাকড়াওয়ের শিকার হয় এবং লাঞ্ছনাকর শাস্তির তারা সম্মুখীন হয়। এমন লোকদের জন্য তখন তওবার আর কোনো পথ খোলা থাকে না। এরপর তারা খোদার এমন শাস্তির জাতাকলে পিষ্ট হয় যা তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ফিরাউনের দৃষ্টান্ত দিয়েছেন। এবং বলেছেন যেভাবে ফেরাউনকে খোদা অবকাশ দিয়েছেন এরপর পরিধৃত করেছেন, একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদেরকেও তিনি বলেন যে আমি তাদেরকে ধৃত করব এবং এরপর আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন। খোদার শাস্তি দেওয়ার বা মানুষকে ধৃত করার নিজস্ব রীতি আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল একদিকে এটি ছিল জেলালি এবং প্রতাপপূর্ণ যুগ, যুদ্ধের যুগ, কেননা শত্রু তার উপর যুদ্ধ চাপিয়েছিল। আল্লাহ তাআলা একইভাবে শত্রুদের ধরেন, ধৃত করেন, পাকড়াও করেন, কেননা যুগের চাহিদা এটি ছিল। আল্লাহ তাআলা ইসলামের শত্রুদের সেই অস্ত্রের মাধ্যমেই লাঞ্ছিত করেছেন যা তারা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করত এবং খোদার শক্তিশালী হাত যে রয়েছে তার পাকড়াও যে অত্যন্ত কঠোর তা তিনি বুঝিয়ে দিয়েছেন। আজও খোদার মতিন বৈশিষ্ট্য কাজ করছে এবং সেটি কর্মরত যেভাবে পূর্বে ছিল। উমলিল্লাহ মিন্না কাইদি মতিনের দৃষ্টান্ত আজও খোদা তালা দেখাচ্ছেন, প্রকাশ করছেন। কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের যুগে তরবারির জিহাদের মাধ্যমে তা হবে না। প্রত্যেক যুগের জন্য খোদার একটা রীতি এবং একটা সুন্নত এবং একটা নিয়ম আছে, কথা আমি পূর্বে বলেছি। ইসলামের প্রতিষ্ঠাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই অন্যায় অপবাদ আরোপ করা হয়, যারা অপবাদ আরোপ করে, যারা তাকে হাসি ঠাট্টা করে, তাদের তিনি এমনভাবে শাস্তি দেবেন যা ভাবাও যায় না, যা অকল্পনীয়। খোদাই জানেন কিভাবে তিনি তাদের শাস্তি দেবেন। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের যুগে এমন লোকদের পাকড়াও করে দেখিয়েছেন, তারা দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিয়েছেন এবং পৃথিবী তা দেখেছে। এর জন্য হযরত মসীহ মওউদের মাধ্যমে খোদা তাআলা যে রহস্য আমাদের সামনে উন্মোচন করেছেন তা হল, আল্লাহ বলেন যে শাস্তি তো অবশ্যই আসবে, আমি পাকড়াও করব, কিন্তু তোমাদের দায়িত্ব কি? শাস্তি জেহাদের মাধ্যমে আসবে না, বরং শাস্তি তো খোদা তাআলা দেবেনই, কিন্তু তোমাদের ভূমিকা এক্ষেত্রে যা হবে তা হল দোয়া। দোয়ার অস্ত্র তোমরা ব্যবহার করো, আর দোয়ার অস্ত্রই আমরা দেখেছি এই অস্ত্রই পণ্ডিত লিখরামকে কিছুকাল অবকাশ দেওয়ার পর তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছিয়েছে। আবদুল্লাহ আথম এবং ডইকেও অশুভ পরিণতি দেখিয়েছে, আর অন্যান্য বিরোধীরাও নিজ পরিণাম, শশ পরিণাম দেখেছে। তাই আজও যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাসি ঠাট্টা করে এবং তিরস্কার করে, অশোভনীয় কথাবার্তা বলে, তারা খোদার শাস্তি থেকে মুক্তি পাবে না। তারা কোন ধর্মের অনুসারী হোক বা বেধর্মী হোক, কোরআন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাবলী ছাড়াও অন্যান্য নবীদের ঘটনা বর্ণনা করে, যখনই বিরোধীরা তাদেরকে দুঃখ দিয়েছে এক মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের শিকার তাদেরকেই করেছেন এবং নিজ নবীদের তিনি হেফাজত করেছেন। মানবীয় চিন্তা ভাবনা সেই পর্যায়ে পৌঁছতে পারে না যখন খোদা তাআলা তার শত্রু প্রিয়দের শত্রুদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত করেন। মসীহ মওউদের শত্রুদেরও আল্লাহ তাআলা কতককে ধ্বংস করেছেন এবং সে দৃষ্টান্তমূলক তাদেরকে শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত করেছেন। মসীহ মওউদের সফলতা দেখিয়ে তাদেরকে নিজ আগুনে জ্বালিয়েছেন, নিজাগুনে তারা জ্বলেছে, এটি তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত ছিল। সিদ্ধান্ত খোদা নিজের হাতে রেখেছেন যে কাকে তিনি কিভাবে ধৃত করবেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইলহামে জানিয়েছেন যে মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুম্মা ইয়াতাকাদ্দা আলাল মাকিরিন, তারাও ষড়যন্ত্র করেছে আর খোদা তাআলাও পরিকল্পনা করেছেন, এবং খোদা তাআলা পরিকল্পনাকারীদের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এরপর যারা ষড়যন্ত্র করে তাদের উপর তিনি ঝাঁপিয়ে পড়বেন। ইয়াতাকাদ্দা আলাল মাকিরিন, এ বিষয়কে যদি আরো স্পষ্ট করেন, আরো খোলাসা করা হয়, তাহলে যা দাঁড়াবে তাহলে খোদা তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়বেন। তাই খোদা যখন পরিকল্পনা করেন, কখনো আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করেন, তাকে নির্মূল করেন, এবং কারো সম্মানকে ধূলিসাৎ করে পৃথিবীতে তাদের লাঞ্ছিত করেন। তাই খোদার তাকদীর এবং খোদা তাআলার তাকদীর অবশ্যই কাজ করবে এবং করছে, কিন্তু সর্বদা স্মরণ রাখতে হবে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সবচেয়ে প্রিয় ছিলেন, যাকে কামেল এবং সম্পূর্ণ পরিপূর্ণ শরীয়তের সাথে আল্লাহ পাঠিয়েছেন। আর কোন নবীর ভবিষ্যৎবাণী তার জীবনে যদি সবচেয়ে বেশি পূর্ণ হয়, কারো জীবনে যদি বেশি পূর্ণ হয়ে থাকে সবচেয়ে বেশি, তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে খোদা তালা তাকে প্রতিশ্রুতি তাকে বলেছেন যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর অজস্র ধারায় ইবাদত করো এবং কোরবানি আর ত্যাগের ক্ষেত্রে একটা উন্নত দৃষ্টান্ত স্থাপন করো। এই নির্দেশ উম্মতের জন্য এই ইবাদত এবং সকল প্রকারের কোরবানি এবং ত্যাগের সমহান মান নিয়ে খোদা তালার ফজলকে আকর্ষণ করবে। আর সকল প্রকারের কোরবানি এমন কোরবানি আজও করার প্রয়োজন আছে এবং ত্যাগ স্বীকারের প্রয়োজন আজও রয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খোদা তাআলা ইবাদত এবং কোরবানির সেই মহান দৃষ্টান্ত স্থাপনের তৌফিক দিয়েছেন, মান প্রতিষ্ঠার তৌফিক দিয়েছেন, যা মানবীয় চিন্তার বাইরে, কিন্তু তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, একটা আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। সেই মানদণ্ডে পৌঁছার পর আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি রেখেছেন, পূর্ণ করেছেন। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি করত যে তার বংশ চলবে না, তার কোনো পুত্র সন্তান নেই, তাদেরকে খোদা তাআলা উত্তর দিচ্ছেন যে তারা নিজেরাই হল লেজ কাটা, তারাই নির্বংশক। তারা ভবিষ্যতে দেখবে যে তাদের সাথে কি হয়, কিভাবে খোদা তাদেরকে লাঞ্ছিত করেন। এরপর পৃথিবী দেখেছে যে যে সমস্ত ছেলেদের তারা নিজের সন্তান ভাবত, মনে করত, একটা সময় এসেছে যখন সেই ছেলেরাই খোদার এই ভবিষ্যৎবাণী অনুসারে জন্মদাতা পিতার সাথে সম্পর্কের দাবি করার পরিবর্তে মহানবীর সাথে সম্পর্কযুক্ত হওয়াকে গর্বের কারণ মনে করতেন। ইসলামের বিজয়ের পর, মক্কা বিজয়ের পর, কুরাইশ নেতাদের সন্তান সন্ততি সকলেই ইসলাম গ্রহণ করে এবং তারা এটি নিয়ে গর্ব করত। ইকরামা ছিলেন আবু জেহেলের পুত্র, কিন্তু ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার ধর্মের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন এবং এর জন্য সদা প্রস্তুত থাকতেন। ওয়ালিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় শত্রু ছিল, তার ছেলে হযরত খালিদ ইসলামের জন্য সেই কাজ করেছেন যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তার এক বড় শত্রু ছিল আসি, তার ছেলে হযরত আমর বিন আল আস ইসলাম গ্রহণ করেন এবং অসাধারণ খেদমত করেছেন ইসলামের, এবং ইসলামের অনেক মহান এক জেনারেল ছিলেন। সুতরাং আল্লাহ তাআলাই সবচেয়ে শক্তিশালী এবং সকল পরিকল্পনাকারীদের ভিতর সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মহিমাকে উঁচু থেকে উঁচু করেছেন, উচ্চতর করেছেন, শত্রু ব্যর্থতার পর ব্যর্থতা দেখেছে, আর তাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মে প্রবিষ্ট করেন। মসীহ মওউদের উপরও এই এলহাম হয় যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরপর পৃথিবী দেখেছে যে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলা শত্রুদের ব্যর্থ করেন এবং লাঞ্ছিত করেন, এবং আজও এমনটি হচ্ছে, আমরা এই দৃশ্য দেখছি। প্রশ্ন হলো, এটি কি খোদা তাআলার মহান পরিকল্পনার প্রমাণ নয় কি, বা মসীহ মওউদের সাথে খোদার যে প্রতিশ্রুতি ছিল তা পূর্ণ হওয়ার এটি কি নজির নয়, এটি কি দৃষ্টান্ত নয়? অবশ্যই আমাদের এটি নিয়ে ভাবা উচিত, চিন্তা করা উচিত, প্রণিধান করা উচিত, নিজেদের জীবনে এই প্রতিশ্রুতি পূর্ণ হতে দেখার জন্য দোয়ার প্রতি গভীর মনোযোগ দেওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে খোদা তাআলা ছাড়া পরিণাম কি হবে তা কে বলতে পারে, আর অদৃশ্যে জ্ঞাত এই খোদা তাআলা ছাড়া শেষ দিনের সংবাদ কে দিতে পারে। শত্রু বলে যে লাঞ্ছনার সাথে ব্যক্তির ধ্বংস হওয়াই ভালো, আর হিংসুক বলে যে এর উপর এমন আজাব আপতিত হওয়া উচিত যে এর কিছু যেন বাকি না থাকে, এরা সবাই অন্ধ। সত্তর এদের দুর্ভিসন্ধি এবং অশুভ পরিকল্পনা তাদের বিরুদ্ধে বর্তাবে, এতে কোনো সন্দেহ নেই যে প্রতারক অল্প দিনের ভিতরে ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি বলে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আল্লাহ আমার উপর আমাকে তার এলহাম এবং কালামের মাধ্যমে সম্মানিত করেন, কিন্তু সে যদি আল্লাহর পক্ষ থেকে না হয়ে থাকে এবং সে বাক্যালাপ এবং কথোপকথনের সম্মানিত যদি না হয়, তার পরিণতি অত্যন্ত অশুভ হয় এবং সে শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু যে সত্যবাদী এবং আল্লাহর পক্ষ থেকে আসে, সে মরেও পুনর্জীবন লাভ করে, কারণ খোদার কৃপার হাত তাদের সমর্থনে কাজ করে, সত্যের স্পিরিট তাদের ভিতর থাকে। যদি পরীক্ষার ফলশ্রুতিতে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যান এবং পিষ্ট হন, মাটিতে তাদেরকে মিশিয়ে দেওয়া হয়, চতুর্দিক থেকে তাদেরকে অভিশাপ এবং গালমন্দ করা হয়, তাদেরকে ধ্বংস করার জন্য যদি সারা পৃথিবীও পরে ষড়যন্ত্র করে, তবুও তারা ধ্বংস হন না, কেননা এটি সেই সত্যিকারের সম্পর্কের কল্যাণ হয় যা প্রকৃত খোদার সাথে তাদের হয়ে থাকে। খোদা তাদের উপর যে সমস্যা বৃষ্টি নাজেল করেন তাদের ধ্বংস করার জন্য নয়, বরং তারা যেন ফলে ফলে বেশি উন্নতি করেন। প্রত্যেক যোগ্য ব্যক্তির জন্য এটাই প্রকৃতির নিয়ম। প্রথমে তারা অনেক কষ্ট এবং অত্যাচারের সম্মুখীন হন। এই জমিকে দেখো, কৃষক বেশ কয়েক মাস এতে হাল চালায় আর এইভাবে এটিকে চিরতে থাকে জমিনকে। কিভাবে সে প্রকৃত কৃষক অর্থাৎ আল্লাহ তাআলা, এখানে এটি এটি একটি উপমা, আল্লাহ তাআলাকে কৃষকের সাথে তুলনা করেছেন যে কখনো তার বিশেষ বান্দাদের মাটিতে ফেলে দেন, মানুষ তাদের শরীর উপর হাঁটে, পায়ের নিচে পৃষ্ঠ করে, তাদের সকল অর্থে লাঞ্ছনা প্রকাশ পায়, গুটিগত দিনের পর সেই শস্য বীজ অঙ্কুরিত হয় এবং এক অদ্ভুত উজ্জ্বলের সাথে তা বড় হয় এবং দর্শক দেখে আশ্চর্য হয়। মনোনীতদের সাথে এটি আল্লাহ তাআলার সুন্নত যে তারা একটা ধাঁধাতেই থাকেন, তার যা অত্যন্ত অস্পষ্ট হয়, কিন্তু এই ধাঁধা তাদেরকে ধ্বংস করার জন্য নয় বা নিমজ্জিত করার জন্য নয়, বরং যেন তারা সেই মতের উত্তরাধিকারী হতে পারেন যা সমুদ্রের নিম্নের স্তরে থাকে। নেক লোকদের উপর পরীক্ষা তাদের ধ্বংস করার জন্য নয়, বরং সেই আল্লাহ তাআলার একত্ববাদের সাগরে যে মতি আছে, যেন সে মতি সন্ধান করে তারা বের করতে পারেন, এটি পরীক্ষার উদ্দেশ্য। তারা আগুনে নিক্ষিপ্ত হন জ্বলার জন্য নয়, বরং খোদা তালার পবিত্র শক্তি যেন এর মাধ্যমে প্রকাশ পায়, তাহলে উদ্দেশ্য তাদের সাথে হাসি ঠাট্টা করা হয়, অভিশাপ গালমন্দ করা হয়, সকল ভাবে সকল অর্থে দুঃখ দেওয়া হয়, বিভিন্ন অপলাপ করা হয়, তাদের বিরুদ্ধে কুধারণা সীমা ছাড়িয়ে যায়, এমনকি বিষয় এমন পর্যায়ে পৌঁছে যে কেউ ভাবতেও পারে না, অনেকে ভাবতেও পারেন না যে তারা এরা সত্যবাদী হতে পারে। আজকাল আমাদের উপরও এটি অপবাদ যে আপনারা যদি সত্য হতেন তাহলে এত কষ্ট পেতেন, কষ্ট আপনাদের দেওয়া হতো না, সমস্ত মুসলমান আপনাদের বিরুদ্ধে একটা বর্জ্য বানিয়ে দাঁড়িয়ে থাকতো না। মুসলমান বলছে অনেকে ভাবতেও পারে না যারা সত্য, কিন্তু যারা তাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, গালমন্দ করে, অভিশাপ দেয়, তারা মনে করে যে অনেক বড় অনেক কাজ করছে। এক দীর্ঘকাল পর্যন্ত এটি চলতে থাকে। সেই মনোনীত ব্যক্তির উপর মানবিক দুর্বলতার কারণে যদি কোনো দুশ্চিন্তা হয় তার, তখন খোদা তালা আশ্বস্ত করেন যে পূর্ববর্তীরা যেভাবে ধৈর্য ধারণ করেছেন সেভাবে ধৈর্য ধারণ করা। আল্লাহ তালা আরো বলেন যে আমি তোমার সাথে আছি, আমি শুনি এবং দেখিও। তো সেই মনোনীত ব্যক্তি ধৈর্য ধারণ করেন, আর এমনকি বিষয় নির্ধারিত মেয়াদে পৌঁছে তখন এই দুর্বল ব্যক্তির জন্য ঐশী আত্মাভিমান কাজ করে, আর একই তজল্লিতে তিনি শত্রুদেরকে চূর্ণ বিচূর্ণ করেন, শত্রুকে টুকরা টুকরা করে দেন। সুতরাং বোঝা গেল যে প্রথমে শত্রুর পালা হয়ে থাকে, তারপর পালা আসে মনোনীত ব্যক্তির। প্রথমে শত্রু আনন্দিত হয় যে কষ্ট দিচ্ছে, কিন্তু শুভ পরিণাম অবশেষে খোদার মনোনীত ব্যক্তিদেরই হয়ে থাকে। একইভাবে আল্লাহ তাআলা আমাকে বারবার, মহাসম্মানিত খোদা আমাকে বারবার বলেছেন, বুঝিয়েছেন যে হাসি ঠাট্টা করা হবে, গালে গালমন্দ করা হবে, অভিশাপ দেয়া হবে, কিন্তু অবশেষে খোদার সাহায্য তোমার সাথে থাকবে, খোদা শত্রুদেরকে লাঞ্ছিত করবেন এবং পরাস্ত করবেন। এরপর নেই যে দিব্য দর্শনের কথা মুসলিম ইসলাম বলেন, এভাবে বলেন যে আমি কাশফে দেখেছি যে ফেরেশতা আমার সামনে এসেছে এবং বলে যে মানুষ সত্য থেকে ফিরে যাচ্ছে। তখন আমি বললাম যে তোমরা কোথেকে এসেছো, অর্থাৎ মানুষ সত্য থেকে সত্য ছেড়ে পিছিয়ে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। আমি বললাম যে কোথেকে এসেছ, তো সে আরবিতে উত্তর দিল যেহেতু মেন হাদরাতেল ওয়েতর, অর্থাৎ আমি সেই মহান খোদার পক্ষ থেকে এসেছি যিনি এক এবং অদ্বিতীয়। তখন আমি তাকে নির্জন স্থানে নিয়ে যাই এবং বললাম যে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তুমিও কি মুখ ফিরিয়ে নেবে? সে বলল যে আমরা তো তোমার সাথে আছি। তখন আমার এই অবস্থা কেটে যায় এবং পুরো অবস্থায় আমি ফিরে আসি। মুসলিম ইসলাম বলছেন যে এগুলো সব মধ্যবর্তী অবস্থা, আর এগুলো কোন চূড়ান্ত কোন কথা নয় বা চূড়ান্ত বিষয় নয়, বরং এইগুলো ঘটনা প্রবাহের একটা দিক, কিন্তু চূড়ান্ত পরিণাম যা হবে তা এটি যে বারবার আল্লাহ তাআলা আমার পরে এলহাম করেছেন যার সংখ্যা হাজার হাজার হবে এবং দিবালোকের মতো এটি স্পষ্ট। আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে আমি অবশেষে তোমাকে বিজয় দান করব, সমস্ত অপবাদ থেকে তোমাকে নির্দোষ প্রমাণ করব, তোমাকে বিজয় দান করব এবং তোমার জামাত কিয়ামত পর্যন্ত বিরোধীদের বিরুদ্ধে জয়যুক্ত থাকবে। এবং তিনি আরো বলেন যে আমি জোরালো আক্রমণের মাধ্যমে তোমার সত্যতা পৃথিবীর সামনে স্পষ্ট করব। মুসলিম ইসলাম বলছেন যে এলহাম এখন এই জন্য লেখা হয়নি যে এখনই কেউ গ্রহণ করবে বা কবুল করবে, বরং এই জন্য লেখা হচ্ছে যে সবকিছুর একটা সময় আছে, সবকিছুর একটা মৌসুম আছে। এই এলহাম পুরা হওয়ার যখন সময় আসবে তখন আমার এই এলহাম বা এই কথাগুলো পুণ্যবানদের জন্য তাদের ইমানের উন্নতি এবং তাদের মানসিক প্রশান্তির কারণ হবে। আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হোক যে সত্যের অনুসারী। খোদা তালা আমাদেরকে দোয়া, ত্যাগ, কুরবানি এবং ইমানের দৃঢ়তার সাথে তার ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং আহমদীয়ত ইসলামের প্রকৃত ধর্মের আল্লাহ তালা বিজয় দেখান। একই সাথে আমি দোয়ার জন্য এটিও বলতে চাই যে পাকিস্তানের নিরাপত্তার জন্য আপনারা দোয়া করুন, আল্লাহ তালা এই দেশকে আহমদীয়তের কারণেই রক্ষা করুন। এই দেশ গঠনে আহমদীদের অনেক ভূমিকা রয়েছে এবং অনেক কোরবানি দিয়েছে। এই দেশকে খণ্ডবিখণ্ড করা এবং খণ্ডবিখণ্ডকারী এবং যারা অশান্তি ছড়াচ্ছে আর যারা আজকে এই কাজেই রত, তারা কখনো পাকিস্তান গঠনের ক্ষেত্রে এদের কোনো ভূমিকা নেই এবং এই দেশ গঠনের এর তারা পক্ষেও ছিল না, কিন্তু আজ দেশের সহানুভূতির নামে একটা নতুন পন্থা অবলম্বন করেছে ইসলাম, এবং দেশের উন্নতির নামে দেশকে তারা খণ্ড বিখণ্ড এবং টুকরো টুকরো করছে। আল্লাহ তাআলা দেশের এই শত্রুদের সত্তর পাকড়াও করুন এবং আমাদের দেশে খোদা তারা রক্ষা করুন, আমিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر